ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইয়েমেন থেকে 337 জন বাংলাদেশি রোববার ঢাকা ফিরে এসেছেন, সোমবার আরও 100 জনের মতো দেশে ফিরবেন।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রথমে কালো পতাকা, পরে গতিরোধ, এমন পরিস্থিতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সরাসরি প্রচারে নেমেছেন খালেদা জিয়া।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
77 বছর বয়সী প্রতিদ্বন্দ্বী রামচন্দ্র পিল্লাইকে পেছনে ফেলে সিপিএম দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন 62 বছর বয়সী সীতারাম ইয়েচুরি।
থাকবে খেলার খবর, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। প্রায় 700 অভিবাসী সহ একটি নৌকা গতরাতে লিবিয়ার অদূরে ভূমধ্য সাগরে ডুবে যায়। শত শত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার কর্তৃপক্ষ বলেছে এ পর্যন্ত 28 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 24 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও শত শত যাত্রী নিখোঁজ, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ভূমধ্য সাগরে অভিবাসীদের সবচাইতে মারাত্মক বিপর্যয় হবে এটি। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের 193 কিলোমিটার দক্ষিণে লিবিয়ার জলসীমায় নৌকোটি ডুবে যায়। মনে করা হচ্ছে যে একটি সওদাগরি জাহাজ কাছাকাছি এলে অভিবাসীরা নৌকোর একদিকে সরে যায় এবং তখনই নৌকোটি ডুবে যায়। স্বঘোষিত ইসলামিক স্টেট একটি ভিডিওতে দাবি করেছে যে তারা লিবিয়াতে 30 জন ইথিওপিয়ান খ্রিস্টানকে হত্যা করেছে। এর আগে চরমপন্থী জঙ্গিরা যেসব ভিডিওতে হত্যাকাণ্ড দেখিয়েছে, এই নতুন ভিডিও সেগুলোর মতো। রবিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয় যে একটি সমুদ্র সৈকতে একদল পুরুষ তাদের হত্যাকারীদের সামনে নতজানু হয়ে আছেন এবং তাদের শিরচ্ছেদ করা হয়। ভিডিওতে আরও দেখানো হয় যে লিবিয়ার ভিন্ন একটি এলাকায় লোকজনকে মাথার পেছনে গুলি করা হয়। ভয়েস অফ আমেরিকা ওই ভিডিও দেখেছে। প্রায় 30 মিনিটের ভিডিওতে খ্রিস্টান ধর্ম সম্পর্কে এবং যারা মুসলমান নন তাদের ধর্মান্তরিত করার প্রচেষ্টা সম্পর্কে ইসলামিক স্টেটের মতামতের বিবরণ দেয়া হয়। বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃশ্য শেষে দেখানো হয়। ফেব্রুয়ারি মাসে ইসলামিক স্টেট একই ধরনের একটি ভিডিও প্রকাশ করে যেটিতে ইথিওপিয়ান খ্রিস্টানদের আইএসএ সদস্যরা শিরশ্ছেদ করেছে, সেই চিত্র দেখানো হয়। আরব লীগের এক কর্মকর্তারা ফরাসি সংবাদ সংস্থাকে বলেছেন যে ওই অঞ্চলের সামরিক প্রধানরা এ সপ্তাহে কায়রোতে বৈঠকে বসবেন। তারা ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে একটি সংযুক্ত সামরিক বাহিনী গড়ে তোলার বিষয়ে আলোচনা করবেন। ওদিকে রবিবার জাতিসংঘ বলেছে ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে 90,000-এর বেশি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে যখন ইসলামিক স্টেট ওই এলাকার দিকে অগ্রসর হয়। বাংলাদেশে ফিরলেন ভারত হয়ে বাংলাদেশের কিছু নাগরিক যুদ্ধাক্রান্ত ইয়েমেন থেকে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
যুদ্ধাক্রান্ত ইয়েমেন থেকে 337 জন বাংলাদেশি রোববার কাঁধভোর 5টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। ভারতীয় জাহাজে করে শনিবার অপরাহ্নে তাদের কেরালার কোচিতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে বাংলাদেশ বিমানের 2 ফ্লাইটে করে তাদের ঢাকা আনা হয়েছে। ইয়েমেন থেকে যারা এসেছেন তাদের কয়েকজন বললেন,
আল্লাহর কাছে শুধু প্রার্থনা এটাই করছে যে বাংলাদেশে আল্লাহ নিয়ে যাও, যে কোনো প্রকারে হোক।
বিমান ঘুরে যখন এটা গ্রিন করে মানে তারা গোটাই আলোময় আলো হয়ে যায়।
পানি নেই, কারেন্ট নেই, বিভিন্ন সমস্যার মধ্যে থেকে যায়। তারপরে 2 দিন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি জানান সোমবার আরও 100 জনের মতো বাংলাদেশি দেশে ফিরবেন। তারা বর্তমানে জিবুতিতে বাংলাদেশের স্থাপিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এই নিয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগে 500+ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে ইয়েমেনে কমপক্ষে 2000 বাংলাদেশি কর্মরত ছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ঘনিয়ে আসছে 3 সিটি কর্পোরেশন নির্বাচন, জমে উঠছে প্রচারণা, যুদ্ধ অভিযোগ পাল্টা অভিযোগও রয়েছে। বিএনপি চেয়ারপারসন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থীর জন্য ভোট চাইতে প্রচারণায় নেমেছেন। এসব তথ্য দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সরাসরি প্রচারে নেমেছেন খালেদা জিয়া। দলীয় প্রার্থী তাবিতা ওয়ালের পক্ষে দ্বিতীয় দিনের মতো ভোট চাইতে যান রাজধানীর উত্তরায়। বিকেল 4:30 দিকে যখন খালেদা জিয়া উত্তরমোড় এলাকায় পৌঁছান, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কালো পতাকা বিক্ষোভ দেখান। এসে মাত্রা নানা স্লোগান দিতে থাকেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর সন্ধ্যা 6:40 সময় উত্তরা হাউস বিল্ডিং এর কাছে খালেদার গতিরোধের চেষ্টা চালায় আওয়ামী লীগ সমর্থকেরা। তারা তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। খালেদার সমর্থকরা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। পরে খালেদা জিয়া তাবিতা ওয়ালের পক্ষে বাস মার্কায় ভোট চান। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছেন, কদিন আগে বাস কুড়িয়ে এখন কি করে খালেদা বাস মার্কায় ভোট চাচ্ছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য সম্পর্কে মতিউর রহমান চৌধুরী তার আরেক রিপোর্টে বলেন,
তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
সতর্কতার সাথে এগুলো পর্যালোচনা করছি। আমরা তাদেরকে বলেছি, আপনারা খেয়াল রাখেন এই পরিবেশ ঝড়ের আগে থমথমে অবস্থা কিনা, এবং আমরা কোনো চান্স দিব না, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করবো। ইনশাআল্লাহ আমরা 2-3 মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।
নির্বাচনী বিরোধী প্রার্থীরা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের তরফে সেনা মোতায়েনের দাবি তোলা হয়েছে। বলা হয়েছে ভোটের দিনে সহিংসতা হতে পারে, তাই আগেভাগে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনা মোতায়েন করা উচিত। এ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সেনা মোতায়েন করার প্রয়োজন আছে কি না তা নিয়ে কমিশনের সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন করার সময় আছে, সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, বুঝে শুনেই ডাক দেওয়া হবে। বৈঠক থেকে বের হয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া সেনা মোতায়েনের প্রয়োজন আছে বলে মনে করেন না, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও র্যাব যথেষ্ট, এছাড়া বিজিবিও রয়েছে। ওদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেরিস্তা মজুদ আহমেদ নির্বাচনে আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের তরফেও সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে 77 বছর বয়সী প্রতিদ্বন্দ্বী রামচন্দ্রন পিল্লাইকে পেছনে ফেলে সিপিএম দলের দলীয় কংগ্রেসে দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি। এ তথ্যের বিবরণ পাঠিয়েছেন তার রিপোর্টে কলকাতা থেকে গৌতম গুপ্ত।
77 বছর বয়সী প্রতিদ্বন্দ্বী রামচন্দ্রন পিল্লাইকে পিছনে ফেলে বিশাখাপত্তনমে সিপিএম দলের দলীয় কংগ্রেসে দলের নতুন সাধারণ সম্পাদক হলেন 62 বছর বয়সী সীতারাম ইয়েচুরি। একদিকে বয়স এবং অন্যদিকে হিন্দি বলায় দুর্বলতার কারণেই পিল্লাই প্রয়োজনীয় সমর্থন পেলেন না বলে মনে করা হচ্ছে। ইয়েচুরি নিজে বলেছেন, নতুন প্রজন্মকে দলের প্রতি আকৃষ্ট করতে হবে, দলকে বাড়াতে হবে হিন্দি বলায়ও। বিদায়ী সাধারণ সম্পাদক 10 বছর আগে দায়িত্ব নেবার সময় সংসদে সিপিএম দলের সাংসদ ছিলেন 43 জন, কমতে কমতে এখন তা মাত্র 9 জন। যে 3 রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল তার মধ্যে ইতিমধ্যে হাতছাড়া পশ্চিমবঙ্গ ও কেরল। কেবল দলের শীর্ষ পদের নেহাত মুখ বদলই নয়, ইয়েচুরির আমলে দলের লক্ষ্য এবং কর্মপদ্ধতিরও বদল হবে বলে প্রত্যাশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নতুন দিল্লিতে বিজেপি সাংসদদের একদিনের জনকল্যাণ প্রকল্প শীর্ষক কর্মশালায় দেশের গরিবদের সার্বিক উন্নয়নের জন্য জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গ্রামাঞ্চলের গরিব মানুষদের স্বনির্ভর করে তোলার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে বিজেপির সাংসদদের একদিনের জনকল্যাণ প্রকল্প শীর্ষক কর্মশালার উদ্বোধন করে তিনি তার ভাষণে সম্প্রতি ত্রিদেশীয় সফর, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মতো বিষয়গুলি তুলে ধরেন। তিনি আরো বলেন, সম্প্রতি 4 লক্ষ উপভোক্তা গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন। গরিব মানুষের উপকারে এই টাকা কাজে লাগানো হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। গরিব মানুষের কল্যাণে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলি রূপায়ণে সাংসদদের আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, জমি অধিগ্রহণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে দরিদ্র মানুষের বিরোধী সরকার বলে অহেতুক আখ্যা দিচ্ছে বিরোধীরা। এই বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারা। সংসদের বাজেট অধিবেশনে দ্বিতীয়ার্থে সুষ্ঠুভাবে চলবে বলেও প্রধানমন্ত্রী এদিন আশা প্রকাশ করেছেন। প্রসঙ্গত বলা যেতে পারে, আগামীকাল সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এক শীর্ষস্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এবং বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে 2000 সালের আগে 2 দশকের বেশি সময় ধরে FBI এর ফরেন্সিক বিভাগ ফৌজদারি মামলার আসামিদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ সাক্ষ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ মধ্যাঞ্চলের ওকলাহোমা রাজ্যের ওকলাহোমা শহরে 20 বছর আগে বোমা বিস্ফোরণ ঘটে। 1995 সালের 19 এপ্রিল আলফ্রেড মারো কেন্দ্রীয় সরকারের একটি ভবনের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। ওই বোমা বিস্ফোরণে 168 জন নিহত হয়। এখন পর্যন্ত ওই ঘটনাই হচ্ছে যুক্তরাষ্ট্রের দেশজ সন্ত্রাসবাদের সবচাইতে মারাত্মক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা রবিবার যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তেহরানের পারমাণবিক অস্ত্রের হুমকির একটা অবাস্তব কাহিনী বানাচ্ছে।
শ্রোতারা, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন প্রচারণা শুরু করেছেন গেল সপ্তাহে। 2016 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দুই দলের সব প্রার্থীর মধ্যে হিলারি ক্লিনটনই সবচেয়ে বেশি পরিচিত। এই কারণে তার কিছু বাড়তি সুবিধা থাকলেও বাধাও কম নয়। ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জিম মেলোনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
আইওয়াতে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন হিলারি ক্লিনটন। আগামী বছর গোড়ার দিকে ওই স্টেটেই প্রথম প্রেসিডেন্সিয়াল ককাসের ভোট হবে। বড় ধরনের সমাবেশ না করে হিলারি ক্লিনটন ছোট ছোট দলের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। শিক্ষা, অর্থনীতি, নানা বিষয়ে ভোটারদের মতামত শুনছেন, নিজের মতও জানাচ্ছেন তাদেরকে। তিনি বলছিলেন, এর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। তিনি সামাজিক নেটওয়ার্কে প্রথম তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেন। সাধারণ আমেরিকানদের সামনে নানা সমস্যার বিষয় তুলে ধরে একটি ভিডিও বার্তাও প্রচার করেন তিনি।
Americans have fought their way back from tough economic times, but the deck is still stacked in favor of those at the top.
চরম অর্থনৈতিক দুরবস্থার সময় থেকে আমেরিকানরা অবস্থা ফেরাতে প্রাণপণে চেষ্টা করে চলেছেন। এখনও বেশিরভাগ সুযোগ সুবিধা সেই ওপরতলার মানুষেরাই পাচ্ছেন। সাধারণ আমেরিকানদের প্রয়োজন এমন একজন প্রতিনিধির যিনি তাদের জন্য কিছু করতে পারেন, আর তিনিই হতে চান সেই চ্যাম্পিয়ন। এই ছিল হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার ভিডিও। হিলারি ডেমোক্রেটিক দলের সবচেয়ে ভালো এবং সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হলেও 2016 সালের নির্বাচনের জন্য তিনি নতুনভাবে শুরু করতে চান, বলেন বিশ্লেষক চার্লি কুক।
Hillary Clinton has to do everything differently than the past. I mean, it's got to go out of her.
তিনি বলছিলেন, হিলারিকে অতীতের সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে, তাকে ভিন্নভাবে প্রচারণা চালাতে হবে। ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওর মতো রিপাবলিকান সেনেটরও একই কথা বলছেন যে ভোটাররা অতীতের সব বাদ দিয়ে 2016 সালে নতুন কিছু চায়।
Yesterday is over. And we're never going back.
গতকাল দিন শেষ হয়ে গেছে এবং আমরা কখনোই পেছনে ফিরে যাই না। ক্লিনটনের প্রচারণায় রিপাবলিকান দলের পক্ষ থেকেও বিরোধিতা করে ভিডিও প্রচার করা হচ্ছে। রিপাবলিকান সমর্থক ফোর্ড ওকনেল বললেন, এটি মাত্র শুরু। বলছিলেন, রিপাবলিকানদের জন্য তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বটে, তবু তাকে প্রচারণার মাধ্যমে দুর্বল করার উপায়ও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হিলারি ক্লিনটনের ইমেইলের ঘটনা নিয়ে নানা বিতর্ক হয়, তার গ্রহণযোগ্যতা একটু কমে যায়, তবে তিনি বেশ জনপ্রিয় প্রার্থী, বললেন বিশ্লেষক ম্যাথিউ ডালেক।
She's extremely experienced. She's very smart by all accounts.
তিনি দারুণ অভিজ্ঞ। ওই ইমেইল বিতর্ক ছাড়া প্রচারণায় মানুষদেরকে তার পক্ষে ভোটে রাজি না করানোর মতো নেতিবাচক কিছু নেই। এত ভালো প্রার্থী এবং এত জনপ্রিয়তা থাকার পরও হিলারি ক্লিনটনকে সাবেক মেরিল্যান্ড গভর্নর মার্টিন ওমালি এবং সাবেক ভার্জিনিয়া সেনেটর জিম ওয়েব এবং ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডারের মোকাবেলা করতে হতে পারে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে জানিয়ে রাখি, এই বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং বাস্তবে নারীর সামাজিক মর্যাদা। বিশ্ব সংবাদী হয়তো শুনেছেন, ওয়াশিংটনে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই সপ্তাহের বৈঠকে চীন, ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর ভোটের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে চাপ দেওয়া হয়। 2010 সালে এ ব্যাপারে একটি মতৈক্য হয়েছিল। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেকব লু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটা স্পষ্ট জানে যে যুক্তরাষ্ট্র নেতৃত্বের অবস্থান বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং আইএমএফ কমিটির প্রধান অগাস্টিন কার্স্টেন্স তার বক্তব্যে সংস্কারের প্রয়োজনের কথা বলেন। তিনি বলেন, আইএমএফসি এবং G20 সদস্য হিসেবে 2010 সালের সংস্কারগুলো সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়ায় আমরা হতাশা প্রকাশ করেছি। সদস্যরা 2010 সালের কোটা এবং সরকারি সংস্কার সম্পূর্ণ বাস্তবায়নের ব্যাপারে অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আমরা এটা বাস্তবায়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করি। G20 মন্ত্রীবর্গ বলেছেন, 2010 সালের সংস্কার অনুমোদিত না হওয়ার ব্যাপারে তারা গভীরভাবে হতাশ। তারা এটা অনুমোদন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের এ পর্যায়ে USAID এবং ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় একটি স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট পরিবেশন করছেন ঢাকা থেকে শরীফুল হক।
মশাবাহিত সংক্রামক রোগগুলোর মধ্যে ম্যালেরিয়া অন্যতম, যার জন্য দায়ী প্লাজমোডিয়াম গোত্রের প্রোস্টিক নামের একটি অণুজীব। এনোফিলিস নামক স্ত্রী মশার কামড়ে এই রোগ হয়। ম্যালেরিয়া রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস 2015। দিবসের এবারের প্রতিপাদ্য, ইনভেস্ট ইন দ্য ফিউচার, ডিফিট ম্যালেরিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আঞ্জুমান আমাদের যা বললেন,
মশাবাহিত রোগের মধ্যে অন্যতম ম্যালেরিয়া। যেহেতু জ্বর হয় তাই এটি ম্যালেরিয়া নামে বেশি পরিচিত। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এই রোগ হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়া বেশি দেখা যায়। প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্ট নামের একটি অণুজীব যার জন্য দায়ী।
কিভাবে বুঝবেন ম্যালেরিয়া হয়েছে কিনা? দুই দিনের বেশি কাঁপুনি সহ জ্বর কিংবা হজমের গোলযোগ দেখা দিতে পারে, শরীরে আসে ক্লান্তি। ডাক্তার আঞ্জুমান বললেন লক্ষণগুলো,
দুই দিনের বেশি কাঁপুনি, জ্বর, খিচুনি, রক্তশূন্যতা দেখা যেতে পারে, ক্লান্তি ভাব আসতে পারে, সাথে শ্বাসকষ্ট হতে পারে। এসব হচ্ছে ম্যালেরিয়ার সাধারণ লক্ষণ। রক্তে গ্লুকোজও কমে যেতে পারে।
এমডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী 2015 সালের ভেতরে ম্যালেরিয়ার মৃত্যুর হার 60% কমিয়ে আনার কথা থাকলেও বাংলাদেশ 2012 সালে সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে জানা গেছে, গত এক বছরে বাংলাদেশে ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। 2012 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এই সংখ্যা ছিল 1,56,00,000, আর বর্তমানে ঝুঁকিতে রয়েছেন 1,32,50,000 মানুষ। রোগ থেকে নিরাপদ থাকতে হলে কিছুটা নিজেরও সচেতনতা প্রয়োজন। যেসব জিনিসে বৃষ্টির পানি জমে, যেমন টব, ফ্রিজের নিচে ট্রে, ফুলদানিতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা। ম্যালেরিয়ার চিকিৎসা কোথায় পাবেন?
লক্ষণ দেখে সন্দেহ হলে গ্রামাঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হাসপাতালে দ্রুত নিয়ে যেতে হবে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ মশারি টানিয়ে ঘুমালে সব ধরনের মশার কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এমডিজি অর্জিত হয়েছে ম্যালেরিয়ার ক্ষেত্রে ইতিমধ্যে। এখন লক্ষ্য ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ, যা সবার সহযোগিতায় খুব দ্রুত অর্জন করা সম্ভব। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা। প্রযোজনায় রেডিও টুডে প্রাইভেট লিমিটেড।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
জাতিসংঘ এবং অন্যান্য বহু সাহায্য সংস্থাসমূহ ইয়েমেনের পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানকার লড়াইয়ের কারণে লক্ষ লক্ষ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং অসামরিক জনগণের মৃতের সংখ্যা সেখানে ক্রমশই বাড়ছে। ইউনিসেফ এবং জাতিসংঘ শিশু সংস্থা জানিয়েছে যে সহিংসতার কারণে পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে, হাসপাতালে পরিষেবা বিপর্যস্ত হয়েছে এবং শহরের কেন্দ্রগুলিতে রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির বিশাল এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং নির্বাচিত প্রেসিডেন্টকে পদ ছাড়তে বাধ্য করলে এই অঞ্চলের দরিদ্রতম দেশটিতে লড়াই ছড়িয়ে পড়ে। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট আব্দ রব্বু মনসুর আল হাদি ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদির অনুরোধে সৌদি আরব, যার ইয়েমেনের সঙ্গে রয়েছে দীর্ঘ প্রসারিত সীমানা, বিদ্রোহী লক্ষ্যবস্তুর উপরে বিমান হামলা শুরু করে। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত বেশিরভাগ দেশের সৌদি পরিচালিত হামলার প্রতি সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র কৌশলগত এবং গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে সৌদি পরিচালিত অভিযানকে সমর্থন জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন তাঁর কথায়, এই অঞ্চলটি যখন অস্থিতিশীল হয়ে পড়েছে, যুক্তরাষ্ট্র তখন নীরব থাকতে পারে না। আমরা আমাদের অংশীদার এবং বন্ধুদের থেকে দূরে সরে যেতে পারি না। আজ যারা হুমকির মুখে পড়েছে তাদের পাশে আমরা এসে দাঁড়াতে চাই। তবে যে সহিংসতা এবং বিশৃঙ্খলা নিরাপরাধ ইয়েমেনি জনগণকে ঝুঁকির মুখে ফেলেছে, যুক্তরাষ্ট্র সে বিষয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র সংঘাতের সংশ্লিষ্ট দুটি পক্ষকেই নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে প্রতিটি সম্ভাব্য সতর্কতার পরামর্শ দিচ্ছে। ইয়েমেনি জনগণের অব্যাহত অবর্ণনীয় দুর্দশার কারণে সংকট মোচনের লক্ষ্যে সকল ইয়েমেনি দলগুলিকে জাতিসংঘ আয়োজিত আলাপ আলোচনায় ফিরে আসতে হবে। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রী বেনেডেট মিহান বলেন তাঁর কথায়, আন্তর্জাতিক সমাজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য ফোরামের মাধ্যমে অত্যন্ত স্পষ্ট করেই জানিয়েছে যে সশস্ত্র একটি দলের সহিংসতার মাধ্যমে ইয়েমেন দখল করা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ইয়েমেনি জনগণের দীর্ঘ প্রত্যাশিত বৈধ রাজনৈতিক হস্তান্তরণ শুধুমাত্র রাজনৈতিক আলোচনা এবং সকল পক্ষের ঐক্যমত্যের চুক্তির মাধ্যমেই অর্জিত হতে পারে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল অনুষ্ঠিত হল ঢাকার মিরপুর স্টেডিয়ামে এবং সে খেলাতেও বাংলাদেশ জয়ী হয়েছে এবং এর ফলে তিন ম্যাচের এই সিরিজ জয় করল বাংলাদেশ। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 239 রান করে। এক পর্যায়ে পাকিস্তানের অবস্থা ছিল 5 উইকেটে 77 রান, তবে নাসিম 77 রান করে দলকে মোটামুটি একটা ভালো অবস্থানে তুলে নিয়ে যান। 239 রানে তাদের ইনিংস শেষ হয় এবং বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র 38 ওভার এক বলে 240 রান করে, প্রয়োজনীয় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন, 116 রান করেছেন। মুশফিকুর রহিম করেছেন 65 রান। খেলা দেখছিলেন ইউসুফ রহমান বাবু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য, তিনি এখন আমার সাথে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন। ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আজকে খেলা আপনি দেখলেন, বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতেও জয়ী হলো এবং বড় ব্যবধানে জয়ী হলো, 7 উইকেটের ব্যবধানে। আজকে এই বাংলাদেশের জয়ের পেছনে মূল কারণটি কি ছিল?
একটা মাত্র কারণ, বাংলাদেশ দল এই সিরিজে পাকিস্তান থেকে বেটার প্রিপেয়ার ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ দল জয়ের জন্য পাকিস্তান থেকে দেওয়ার মোর হাংরি, এবং আমরা দুটো ম্যাচে দেখতে পেরেছি যে দ্য সুপিরিয়ার সাইড ওয়াজ আনডাউটেডলি বাংলাদেশ, এবং বাংলাদেশ হ্যাজ কম্প্রিহেন্সিভলি বিটেন পাকিস্তান। শুধু না যে আমরা ক্লোজ ম্যাচ হয়েছে, দুটো ম্যাচই একাই একতরফা ম্যাচ। আপনি প্রথম ম্যাচে দেখেন বাংলাদেশ 329 রান করে, এবং যেটা বাংলাদেশ দলের জন্য এক হাইয়েস্ট ওডিআই টোটাল ছিল, এবং পাকিস্তান ওর ধারে কাছে আসতে পারেনি। আজকের খেলায় আমরা একই অবস্থা দেখেছি, যদিও পাকিস্তান প্রথমে টস জিতে ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের এবং ডিসিপ্লিনড বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তারা কিন্তু ম্যাচটাকে কন্ট্রোলে আনতে পারেনি কোনো সময়ই। বাংলাদেশ টোটালি ম্যাচটা কন্ট্রোল করেছে এবং থ্রু আউট ইন অল ডিপার্টমেন্টস, ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, যার জন্য আপনার জয়ের আপনার ডিফারেন্সটা এত হাই ছিল। 7 উইকেট ভিক্টরি উইথ 11 ওভার্স টু স্পেয়ার ইজ এ ট্রেমেন্ডাস ভিক্টরি, এটা আপনার কোনো মানে ম্যাচই না। তো ডেফিনেটলি বাংলাদেশ আনডাউটেডলি দ্য বেটার সাইড ইন দিস টুর্নামেন্ট সো ফার, অ্যান্ড ক্রেডিটেবলি তারা সিরিজ জিতেছে। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমরা 1999 সালে প্রথমবার আমরা ওয়ার্ল্ড কাপে যখন খেলি, তখন আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা ম্যাচটা জিতি, এবং তখন কিন্তু পাকিস্তান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাইড ছিল এবং দে ওয়ার টিপ টু বিকাম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। এবং যেই সেই জয়টার পেছনে কিন্তু আজকেও পর্যন্ত অনেকে আইব্রাউ রেজ করে যে ওই জয়টা হয়তো সহজ ছিল না, মানে সহজ বলবো না, মানে ঠিক ছিল না, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা অনেকে বলে। তারপরে কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে দু তিনবার আমরা ম্যাচ ক্লোজ এনেও হেরে যাই। এর মধ্যে একটা টেস্ট ম্যাচ ছিল আমরা মুলতানে, 2003 সালে সেপ্টেম্বর মাসে যেই টেস্ট ম্যাচটা বাংলাদেশে জেতার আনডাউটেডলি জেতার কথা ছিল, সেখানে পাকিস্তানি আম্পায়াররা ম্যাচটা একটু কন্ট্রোলে এনে আমাদেরকে হারিয়ে দেয় আমি বলবো। তারপরে এশিয়া কাপ দেখেন ফাইনালে আমরা খুব ক্লোজ এসে হেরে যাই, কিন্তু আজকে আমরা দেখেছি এই সিরিজে যদিও এই পাকিস্তানি দলটা একটা ফুল স্ট্রেংথ না, অনেক প্লেয়ারকে ডিসিপ্লিনের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং কিছু প্লেয়ার রিটায়ার করেছে, কিন্তু আমি বলবো যে আমাদের দল ডেফিনেটলি পাকিস্তান থেকে বেটার এই মুহূর্তে ইন অল ডিপার্টমেন্টস অফ দ্য গেম। এবং আমি মোটেও সারপ্রাইজ হব না যদি আমরা এটা থার্ড ম্যাচটাও জিতে আমরা এটা ক্লিন সুইপ করি।
ধন্যবাদ ইউসুফ রহমান বাবু। এবং এখানে উল্লেখ করতে হয় তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচেও টানা শতক উপহার দিলেন, অভিনন্দন তামিম ইকবালকে। আর বিশ্বকাপ ক্রিকেটেও বাংলাদেশ অত্যন্ত ভালো খেলেছে এবারের, আর তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি।
আমি শুধু আরেকটা কথা বলবো, তামিম ইকবাল তো ডেফিনেটলি হি হ্যাজ বাউন্স ব্যাক এবং হি ইজ ইন ফর্ম, এবং ও একটা স্টেটমেন্ট, কারণ অনেকে ওর সম্বন্ধে অনেক কথা বলেছিল এবং যখন ওরা আপনার মনে আছে একটা ইন্টারভিউতে আমরা বলেছিলাম, অনেকে প্রশ্ন করেছিল সব আপনার দর্শক সরি শ্রোতারা যে তামিম ইকবালকে কেন চান্স দেওয়া হয়। আপনি দেখেন যে প্লেয়ার অলরেডি প্রুভেন তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট যদি করেন তাকে নিয়ে করতে হবে, কারণ অন হিজ ডে হি উইল উইন দ্য ম্যাচ ফর ইউ।
ধন্যবাদ
ম্যাচ উইনার
ইউসুফ রহমান বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল খেলার খবর,
ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রায় 700 অভিবাসী সহ একটি নৌকা গতরাতে লিবিয়ার অদূরে ভূমধ্যসাগরে ডুবে যায়। শত শত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার কর্তৃপক্ষ বলেছে এ পর্যন্ত 28 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 24 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও শত শত যাত্রী নিখোঁজ, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ভূমধ্যসাগরে অভিবাসীদের সবচাইতে মারাত্মক বিপর্যয় হবে এটি। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের 193 কিলোমিটার দক্ষিণে লিবিয়ার জলসীমায় নৌকাটি ডুবে যায়। মনে করা হচ্ছে যে একটি সদাগরী জাহাজ কাছাকাছি এলে অভিবাসীরা নৌকোর একদিকে সরে যায় এবং তখনই নৌকাটি ডুবে যায়। স্বঘোষিত ইসলামিক স্টেট একটি ভিডিওতে দাবি করেছে যে তারা লিবিয়াতে 30 জন ইথিওপিয়ান খ্রিস্টানকে হত্যা করেছে। এর আগে চরমপন্থী যোগ্যীরা যেসব ভিডিওতে হত্যাকাণ্ড দেখিয়েছে এই নতুন ভিডিও সেগুলোর মতো। রবিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয় যে একটি সমুদ্র সৈকতে একদল পুরুষ তাদের হত্যাকারীদের সামনে নতজানু হয়ে আছেন এবং তাদের শিরশ্ছেদ করা হয়। ভিডিওতে আরও দেখানো হয় যে লিবিয়ার ভিন্ন একটি এলাকায় লোকজনকে মাথার পেছনে গুলি করা হয়। ভয়েস অফ আমেরিকা ওই ভিডিও দেখেছে। প্রায় 30 মিনিটের ভিডিওতে খ্রিস্টান ধর্ম সম্পর্কে এবং যারা মুসলমান নন তাদের ধর্মান্তরিত করার প্রচেষ্টা সম্পর্কে ইসলামিক স্টেটের মতামতের বিবরণ দেওয়া হয়। বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃশ্য শেষে দেখানো হয়। এক শীর্ষস্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এবং বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে 2000 সালের আগে দুদশকের বেশি সময় ধরে FBI এর ফরেন্সিক বিভাগ ফৌজদারি মামলার আসামিদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ সাক্ষ্য দিয়েছে। রবিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স এবং ইনোসেন্স প্রজেক্ট বলেছে FBI এর গবেষণাগারের 28 জন পরীক্ষকের 26 জনই 268 মামলায় যেগুলো মূল্যায়ন করা হয়েছে তার 95% ক্ষেত্রে এমনভাবে সাক্ষ্য দিয়েছেন যাতে তা অভিশংসকদের পক্ষে যায়। যেসব মামলা পুনর্মূল্যায়ন করা হয় তার মধ্যে 32 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকা ছিলেন জো গিয়েল। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.